ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
মিয়ানমার এবার সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করছে।
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
দুর্নীতির মামলায় এবছরের ফেব্রুয়ারি মাস থেকে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল দেশের জাতীয় নির্বাচন কমিশন।
এছাড়াও রয়েছে চিঠিপত্রের আসর মিতালি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আজ শনিবার যুক্তরাষ্ট্রের সেনেটে সুপ্রিম কোর্টের বিচারক পদের জন্য ব্রেট ক্যাভেনর মনোনয়ন অনুমোদন লাভ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে তাঁর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে তাঁর চরিত্র এবং মেজাজ নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিতর্ক চলছিল। সর্বোচ্চ আদালতে ক্যাভেনর নিযুক্তি শুক্রবার অনেকটাই নিশ্চিত হয় যখন দুজন গুরুত্বপূর্ণ সেনেট সদস্য রিপাবলিকান সুজান কলিন্স এবং ডেমোক্র্যাট জো মানচিন বলেন যে তারা তাঁর মনোনয়ন অনুমোদনের পক্ষেই ভোট দেবেন। সেনেটে দেওয়া এক ভাষণে কলিন্স ক্যাভেনর বিরুদ্ধে করা অভিযোগের কোনো রকম প্রমাণের অভাবের কথা বলেন এবং উল্লেখ করেন যে তাঁর এই সিদ্ধান্তকে কোনো ক্রমেই এমনটি মনে করা উচিত হবে না যে তিনি যৌন অসদাচরণের অভিযোগের গুরুত্বকে অস্বীকার করছেন। তিনি বলেন, নারী কিংবা পুরুষ যেই হন না কেন, যৌন হয়রানির অভিযোগ শোনার এবং সসম্মানে তা বোঝার দাবি রাখে। কয়েক মিনিট পরেই এক টুইট বার্তায় মানচিন লেখেন, সম্প্রতি সম্পন্ন এফবিআই এর প্রতিবেদন সহ যে সমস্ত তথ্য তিনি পেয়েছেন তার ভিত্তিতে তিনি ক্যাভেনর পক্ষেই ভোট দেবেন। লিজা মুরকোস্কি সম্ভবত একমাত্র সেনেটর যিনি ক্যাভেনর অনুমোদনের বিপক্ষে ভোট দেবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও পূর্ব এশিয়ায় তাঁর তিন দিনের সফরের প্রথম পর্যায়ে এখন টোকিওতে রয়েছেন। তিনি উত্তর কোরিয়ায় তাঁর আসন্ন সফর সম্পর্কে আর জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এবং পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে বৈঠক করেছেন। পম্পিও বলেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমি এখন পিয়ংইয়ং যাচ্ছি। এটা আপনাদের কাছ থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং রাসায়নিক ও জৈব অস্ত্রের ব্যাপারে আমরা যেন অভিন্ন মত পোষণ করি। পম্পিও বলেন, উত্তর কোরিয়া যে জাপানি লোককে অপহরণ করেছে সেই প্রসঙ্গটিও তিনি তাদের সামনে তুলে ধরবেন। আবে বলছেন যে তাঁদের মধ্যকার এই আলোচনা বিশ্বের সামনের এই কথাটাই তুলে ধরেছে যে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এখন আগেকার যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি মজবুত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়া ছাড়াও দেশে ফেরার আগে দক্ষিণ কোরিয়া এবং চীন সফরে যাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এশিয়া সফরে পথে রওনা দেবার সময় গতকাল বলেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়া নেতা কিম জং উনের আগামী শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় হবে সে বিষয়টি নির্ধারণ করা হবে তাঁদের মধ্যকার আলোচনায়। এশিয়াতে তাঁর এই সফরের সময় তিনি উত্তর কোরিয়ায় যাবেন এবং সেখানকার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। এটি হবে ওই প্রায় একাকী রাষ্ট্রে তাঁর চতুর্থবারের মতো সফর। জাপানের পথে যাওয়ার সময় তিনি বলেন যে এর ব্যবস্থাপনার ব্যাপারে কিছু জটিল বিষয় রয়েছে, তবে তিনি আশা প্রকাশ করেন যে কিমের সঙ্গে তাঁর বৈঠকের পর মোটা দাগের একটি তারিখ ও স্থানও নির্দিষ্ট করা সম্ভব হবে। তাঁর কাছে যখন জানতে চাওয়া হয় যে ট্রাম্পের তরফ থেকে তিনি কিমের জন্য কোনো বার্তা কিংবা উপহার নিয়ে যাচ্ছেন কিনা, তিনি বলেন, আমি এমন কিছু আনছি না যে বিষয়ে আমি প্রকাশ্যে কথা বলার জন্যে প্রস্তুত। ওয়াশিংটন এবং পিয়ংইয়ং যখন তাদের নেতাদের মধ্যে দ্বিতীয়বার শীর্ষ সম্মেলনের আয়োজন করছে সেই সময় পম্পিও উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। পম্পিও বলেন, তিনি আশাবাদী যে তারা পরস্পরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন, গভীর অগ্রগতি হবে এবং পরমাণু নিরস্ত্রীকরণের এগোনোর পথও তারা খুঁজে পাবেন। দুর্নীতির মামলায় এবছরের ফেব্রুয়ারি মাস থেকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। এই সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার বিকেলে দুর্নীতির দায়ে 5 বছরের সাজাপ্রাপ্ত বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে হাইকোর্টের নির্দেশে চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, খালেদা জিয়া তার পছন্দ মতো ফিজিওথেরাপিস্ট, গাইনাকোলজিস্ট ও টেকনিশিয়ান এবং মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকতে পারবেন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, 2009 সাল থেকে এ পর্যন্ত 25 লাখেরও বেশি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার 90,000 মামলা দিয়েছে। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই এই কৌশল নিয়েছে সরকার।
সরকার সম্ভাব্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে যেন বিএনপি নির্বাচনে যেতে না পারে।
2009 সাল থেকে বিএনপির 1,512 জন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে দাবি করেন মির্জা ফখরুল। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতের 5টি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল আজ সেদেশের জাতীয় নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
আগামী 15ই ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে দেশের 5 রাজ্যের সমগ্র নির্বাচন প্রক্রিয়া। ফল ঘোষণা হবে 11ই ডিসেম্বর। দেশের নির্বাচন কমিশনার ওপি রাওয়াত আজ জানিয়েছেন, রাজস্থান ও তেলেঙ্গানা নির্বাচন হচ্ছে ওই একই দিনে ও এক দফায়। একই নিয়ম বজায় থাকছে মধ্যপ্রদেশ, মিজোরামের ক্ষেত্রেও। রাজস্থান তেলেঙ্গানা নির্বাচন হচ্ছে আগামী 7ই ডিসেম্বর এবং মধ্যপ্রদেশ ও মিজোরামের নির্বাচন হচ্ছে আগামী 28 নভেম্বর। কেবলমাত্র মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে নির্বাচন হচ্ছে 2 দফায়। আগামী 12ই নভেম্বর হচ্ছে ছত্তিশগড়ে প্রথম দফার ভোটগ্রহণ। সেই দফায় নির্বাচন হবে দক্ষিণ ছত্তিশগড়ের 18টি মাওবাদী কবলিত বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় ছত্তিশগড়ে ভোট হবে 20শে নভেম্বর। সেক্ষেত্রে বাকি 72টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে সমগ্র নির্বাচন পদ্ধতি শেষ করা হবে বলে জানিয়েছেন ওম প্রকাশ রাওয়াত। তিনি জানিয়েছেন, প্রতিটি বুথে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থাও করা হবে, বিশেষ করে মাও কবলিত ছত্তিশগড়ে। এছাড়া 100% বুথে থাকছে ভিভিপ্যাট। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক ও গ্রিল ফ্যাক্টরির আড়ালে গোপন অস্ত্র কারখানার হদিশ পেল মালদা জেলা পুলিশ। খবর পেয়েই মালদার কালিয়াচক থানার শেরশাহীতে গোপন অস্ত্র কারখানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করল মালদা জেলা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক ও মোথাবাড়ি থানার পুলিশ অভিযান চালায় শেরশাহী গ্রামে। তখনই হদিশ মেলে এই গোপন অস্ত্র কারখানার। হাতে নাতে গ্রেপ্তার করা হয় অস্ত্র তৈরির 2 কারিগরকে, ধৃত শাহাবুদ্দিন ও মোহাম্মদ তামরেজ বিহারের মুঙ্গেরের বাসিন্দা। অভিযোগ, গ্রিল ফ্যাক্টরির ভিতর লুকিয়ে অস্ত্র তৈরি করছিল ধৃতরা, তবে গ্রিল ফ্যাক্টরির মালিক ফরিদ শেখ পলাতক। গোপন অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। উদ্ধার করা হয়েছে 24টি পাইপগান ও প্রচুর পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম। জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন, জেরায় ধৃতরা স্বীকার করেছে যে অস্ত্র তৈরির জন্যই তাদের মালদায় নিয়ে আসা হয়েছিল। পুজোর মুখেই গোপন অস্ত্র তৈরির কারখানার হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কবে থেকে কারখানা চলছিল, কেন অস্ত্র তৈরি করা হচ্ছিল জানতে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘ বলছে যে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চল সুলাওয়েসিতে গত সপ্তাহের ভূমিকম্প ও সুনামিতে আক্রান্ত প্রায় 1,91,000 লোকজনের ত্রাণের জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে $5,05,00,000 সহায়তা চাইছে। গতকাল শুক্রবার জাতিসংঘ তার পরিকল্পনা ঘোষণা করে বলেছে যে তারা ইন্দোনেশীয় সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে এই কর্মসূচি তৈরি করেছে। এই উদ্যোগে আগামী 3 মাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে সমর্থন সহযোগিতা লাগবে তারই রূপরেখা তুলে ধরা হয়েছে। ইন্দোনেশিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক অনিতা নির্দয় বলেন যে এই দুর্যোগের পূর্ণ চিত্র এবং উদ্ধার কাজের প্রয়োজনীয়তার কথা এখন এই 1 সপ্তাহ পর পরিষ্কার হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পত্নী মেলানিয়া ট্রাম্প মিশরের কায়রোতে গিয়ে আজ পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি এবং তার স্ত্রী এনতেজার। প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শন এবং কায়রোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে থামার পর ফার্স্ট লেডি পিরামিড এবং স্ফিঙ্কস দেখতে যাওয়ার কথা। আফ্রিকার চারটি দেশ সফরের শেষ পর্যায়ে মিসেস ট্রাম্প মিশরে থামলেন। এর আগে কেনিয়ায় তিনি দুটি অনাথ আশ্রম পরিদর্শন করেন, একটি শিশুদের জন্য এবং অপরটি হাতির জন্য। নাইরোবি ন্যাশনাল পার্কে যাবার পথে তিনি শিশু হাতির অনাথ আশ্রম পরিদর্শন করলেন। পার্কের রেঞ্জাররা ফার্স্ট লেডিকে সেই সব পদক্ষেপের কথা জানান যা হাতি এবং রাইনের সংখ্যা সংরক্ষণের জন্য কেনীয় সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। মিয়ানমার এবার সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করছে। মানচিত্রে দ্বীপটি অন্তর্ভুক্ত করে তারা এ লক্ষ্যে দুটি গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা শুরু করেছে। এ বিষয়ে ঢাকা থেকে মতি রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশ বলছে এটা হাস্যকর এবং অগ্রহণযোগ্য, কারণ ঐতিহাসিকভাবে দ্বীপটি বাংলাদেশের অংশ। 1937 সালের পর থেকে দ্বীপটি কখনো মিয়ানমারের অংশ ছিল না। মিয়ানমারের এই অপচেষ্টার প্রতিবাদ জানাতে ঢাকাস্থ দেশটির রাষ্ট্রদূত ইউ লুইনকে শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। জানানো হয় করা প্রতিবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক ইউনিট প্রধান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল এম খুরশেদ আলম রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ লিপি হস্তান্তর করেন। এতে বলা হয় ঢাকা মনে করে এটা মিয়ানমারের সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ, তাই যদি না হবে তাহলে তারা কোন ক্ষমতা বলে গ্লোবাল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রতিবাদের জবাবে রাষ্ট্রদূত তখন বলেছেন বাংলাদেশের উদ্বেগ তার সরকারকে জানাবেন। এক পর্যায়ে রাষ্ট্রদূত বলেন মানচিত্রে সেন্ট মার্টিনকে তাদের অংশ দেখানোটা ভুল হয়েছে। রোহিঙ্গা সংকটের পটভূমিতে মিয়ানমারের এই প্রচেষ্টাকে বাংলাদেশ খাটো করে দেখছে না। স্মরণ করা যায় যে 1937 সালে যখন বার্মা ভারত ভাগ হয় তখন এটা পড়েছিল ভারতে। 1947 সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলে দ্বীপটি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। এই ধারাবাহিকতায় 1974 সালে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ বাংলাদেশের অংশ ধরে নিয়েই মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার চুক্তি স্বাক্ষরিত হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আগামী বছর 2019 সালের লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নির্মাণের কাজ শুরু না হলে ভোটে হারবে বিজেপি, এমনই হুমকি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এই বিষয়ে আরও জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
অতি সম্প্রতি রাম মন্দির নির্মাণ নিয়ে আলোচনায় বসে বিশ্ব হিন্দু পরিষদের গড়া এক কমিটি। এই কমিটি রাম মন্দির নির্মাণ সংক্রান্ত একটি বিলও পাশ করে। তাদের দাবি সেই বিল সরকারকেও পাশ করতে হবে যাতে রাম মন্দির নির্মাণের কাজ দ্রুত শুরু হয়। সংগঠনের তরফে বলা হয় সরকার যদি তাদের দাবি না মানে এবং কবে থেকে মন্দির নির্মাণের কাজ শুরু হবে তা না জানায় তাহলে তাদের আন্দোলনের পথ বেছে নিতে হবে। রাম মন্দির সংক্রান্ত VHP-র এই কমিটিতে রয়েছে রাম মন্দির তৈরি আন্দোলনের বিভিন্ন সাধুরাও। বেশ কিছুদিন ধরেই মন্দির নির্মাণের জন্য চাপ বাড়াচ্ছে RSSও। কদিন আগেই মোহন ভাগবতের বক্তব্য রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারের উচিত যত দ্রুত সম্ভব রাম মন্দির তৈরি করা, কারণ রাম মন্দির সাধারণ মানুষের আবেগ। গত 27 সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল নামাজের জন্য মসজিদ অপরিহার্য নয়, সরকার চাইলে যে কোনো ধর্মস্থানের জমি অধিগ্রহণ করতে পারে। আগামী 29 অক্টোবর থেকে নিয়মিত মন্দির মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন। তাদের দাবি যদি শীর্ষ আদালতে রায় সরকারের বিপক্ষেও যায় তাও আইন এনে তৈরি হোক মন্দির। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার আকবর হায়দার কিরণের একটি প্রতিবেদন।
ডক্টর আসিফ মজুল, আপনাকে ভয়েস অফ আমেরিকার এই বিশেষ সাক্ষাৎকারে জানাচ্ছি আন্তরিক স্বাগতম।
ধন্যবাদ।
আচ্ছা, আমরা জানি যে আপনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে অত্যন্ত সচেতন, অনেক অপ্রিয় সত্য কথা বলেন, অনেক সময় অপ্রিয় সত্য কথা বলে সমালোচিত হন। তো আমি প্রথমে জানতে চাইব বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, এই যে অনেক কিছু হচ্ছে, সামনে নির্বাচন, আবার এই যে কদিন আগে একটি আইন পাস করা হলো ডিজিটাল নিরাপত্তা আইন, SK সিনহার ব্যাপার স্যাপার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো শুরুতে যদি আপনাকে জিজ্ঞেস করে যে ডিজিটাল আইন, নিরাপত্তা আইন যেটা হলো, আপনি এটা নিয়ে কী ভাবছেন?
আমি আপনাকে প্রথমেই বলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আগে এটা যে পূর্বসূরি আইনটা ছিল সেখানে 57 ধারা নামে একটা অত্যন্ত কুখ্যাত আইন ছিল। আইনটা এত বাজে ছিল যে এই আইনটা বাতিলের প্রতিশ্রুতি সরকারের মন্ত্রীরা উচ্চ আদালতের মধ্যে দিতেও বাধ্য হয়েছিল এবং তারা নিজেরাও বলেছিল এটার অপপ্রয়োগ হয়, আমরা এটা বাদ দিব। এবং এছাড়াও আপনি যদি বিভিন্ন ইনসিডেন্ট দেখেন যে যেই আইনের মধ্যে অপরাধের সংজ্ঞা ঠিক নাই, যেই আইনে পুলিশ অপরিসীম ক্ষমতার অধিকারী, যখন ইচ্ছা যাকে গ্রেফতার করতে পারে, হয়রানিমূলক মামলা দিতে পারে সাধারণ মানুষ, এবং যেই আইন আপনার দিনের পর দিন সরকারের সঙ্গে যারা ভিন্ন মত পোষণ করে, সরকারের যারা সমালোচনাকারী, সরকারের যারা বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ, এমনকি সাধারণ মানুষের বিরুদ্ধে একের পর এক অপপ্রয়োগ করা হয়েছে, সেই 57 ধারাকে যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে পুনঃস্থাপিত করা হয় ভাগ করে 4টি ধারাতে, তাহলে সেটা কীভাবে ভালো হতে পারে। আর সেকেন্ড কথা হচ্ছে, এর পাশাপাশি এটা 57 ধারা যে ICT অ্যাক্ট ছিল সেটার চেয়েও খারাপ। কেন খারাপ? আগের খারাপ বিধানগুলো তো এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আছেই, এছাড়াও এখানে একটা নতুন বিধান করা হয়েছে 32 ধারাতে, সেটাতে স্বাধীন এবং অনুসন্ধানীমূলক সাংবাদিকতার পথকে সম্পূর্ণ রুদ্ধ করা হয়েছে, এবং সেটাকে বলা হয়েছে আপনি সরকারি কর্মকর্তাদের অনুমতি নিয়ে, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, তাদের সম্মতির ভিত্তিতে আপনি দুর্নীতি বা অনিয়মের রিপোর্ট করতে পারবেন। পৃথিবীর কোনো দেশে কোনো লোক কি দুর্নীতি করে বলবে, ভাই আমি দুর্নীতি করেছি, আপনি আমার অফিসে আসেন, আপনাকে আমি কিছু তথ্য দিচ্ছি, আপনি এই তথ্যগুলো আমার বিরুদ্ধে ছাপেন, এটা কেউ কেউ বলবে? কাজেই 32 ধারা দিয়ে স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করা হয়েছে। এবং আমি মনে করি সরকার আগামী নির্বাচনকে সামনে রেখে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, তার যারা সমালোচনাকারী আছে, তার যারা ভিন্ন মত পোষণকারী আছে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এই আইনটা করেছে।
অনেকে মনে করেন যে বাংলাদেশ হয়তো এই সরকারের আমলে অনেক ক্ষেত্রে অনেক এগিয়েছে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই আইনটি করে মানে এটাতে আরও অনেক ক্ষতি হয়ে যাবে হয়তো স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে।
বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়েছে হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে অনেক সাফল্য আছে, এবং এই সাফল্যের পিছনে সরকারের যেমন নীতি সহায়তা আছে, পাশাপাশি সাধারণ মানুষের, বিশেষ করে প্রবাসী যারা শ্রমিক আছে, প্রবাসী যারা কর্মজীবী আছে, আমাদের গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করছেন, কৃষি শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরও বিশাল অবদান আছে। কিন্তু সেটা তো অন্য প্রসঙ্গ। আপনি যদি সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের কথা বলেন, যেই সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস প্রয়োগ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, যে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসকে বাংলাদেশে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে 72 সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে আসা মানুষরা, নেতারা মিলে যেই সিভিল এবং পলিটিক্যাল রাইটস আমাদেরকে দিয়েছে, সেটা এই সরকারের আমলে বিভিন্নভাবে ভুলণ্ঠিত করা হয়েছে, খর্ব করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আমরা একটা কথা বলি না, কফিনের শেষ পেরেক পোতা, সেটা করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি সত্যি সত্যি 57 ধারার মতো অপপ্রয়োগ শুরু হয়, তাহলে আপনি দেখবেন বাংলাদেশে শুধু স্বাধীন মত প্রকাশ না, সংবাদপত্রের স্বাধীনতাও আরও বহুলাংশে খর্ব হবে।
আচ্ছা, এই যে সামনে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা, যদি যুক্তরাষ্ট্র সরকার বলেছে সবাইকে নিয়ে, প্রধানমন্ত্রীকে সাজেস্ট করেছেন সবাইকে নিয়ে নির্বাচন করার জন্য, আপনার কী মনে হয় আমাদের পরবর্তী নির্বাচন বাংলাদেশে কেমন হতে পারে?
শুনেন, সবাইকে নিয়ে নির্বাচন করাতে তো সরকারের আপত্তি আছে বলে আমি মনে করি না। সরকারের আপত্তিটা হচ্ছে সবাই যেভাবে নির্বাচন চায় সেভাবে সে চায় না, সে চায় নিজের মতো করে ইলেকশন করতে। এবং নিজের মতো করে ইলেকশন বলতে কী ইলেকশন, সেটা আমরা বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখেছি, চরম কারচুপি, অনিয়ম এবং পোলিং এজেন্টদেরকে মেরে পিটিয়ে বের করে দেওয়ার মাধ্যমে নির্বাচনের নামে একটা অরাজকতা হয়েছে। এখন সরকার যদি ওই রকম একটা অরাজক নির্বাচনে সবার অংশগ্রহণ চায়, তাহলে তো কোনো লাভ নাই। তো আমরা মনে করি সাধারণ সচেতন নাগরিক হিসাবে এমন একটা নির্বাচন দরকার, শুধু সবার অংশগ্রহণ না, যেই নির্বাচন সুষ্ঠু এবং অবাধভাবে হবে, যেই নির্বাচনে মানুষ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে, এটার যে সাবজেক্টিভ কন্ডিশনগুলো আছে এটা যদি সরকার মেনে নেয়, তাহলে আমরা বিশ্বাস করব সরকার চায় সবাই অংশগ্রহণ করুক
না। আপনি হয়তো জেনে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে যোগদানের সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠককালে বলেছেন, এমনকি আমেরিকার যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর সাথে কথাবার্তা বলার সময় বলেছেন যে তিনি সব দলকে নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন করবেন।
এটা এর সাথে কোনো সম্পর্ক নাই, উনি কী করলেন বা কে কী বললো সেটা হচ্ছে কে কী করলো সেটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদি অন দ্য গ্রাউন্ড দেখা যায় সত্যি সত্যি নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, নির্বাচনকালীন সময়ে আর্মি ডিপ্লয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তখন মনে হবে যে না, উনি বাংলাদেশের অন্যান্য যে মানুষ আছে, আওয়ামী লীগ বাদে আরও যে মানুষ আছে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের মতামত অনুযায়ী তিনি কিছু করতে যাচ্ছেন, যখন অ্যাকচুয়ালি করবেন সেটা মিনিংফুল।
আপনি একসময় যখন আপনি ছাত্র ছিলেন, তারপর সাংবাদিকতা করেছেন, বিচিত্রা মতো পত্রিকার চিফ রিপোর্টার ছিলেন, আপনি সরকারি আমলা ছিলেন, এখন বিশ্ববিদ্যালয়ে খুব ডাকসারি শিক্ষক, আমাদের অনেকেরই জানা আছে, শ্রোতারা জানেন যে আপনি যখন গণ আদালত গঠিত হয় জানার ইমামের সাথে আপনি তাঁর ডান হাত ছিলেন বলে অনেকে আখ্যায়িত করেন। তো এই যে এরপরে ঘাতক দালালদের অনেকের বিচার হলো, অনেকের ফাঁসি হয়েছে, এই পর্যায়ে এসে আপনার এই বিষয়টা আপনি কীভাবে দেখেন?
এটা তো একটা ঐতিহাসিক আন্দোলন ছিল এবং জাহানারা ইমামের প্রতি বাংলাদেশের মানুষের সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। উনি যুদ্ধ অপরাধীদের বিচারের যে দাবিটা, যেটা বিস্তৃত হয়ে গেছিল, জনগণের মানসপট থেকে প্রায় মুছে গিয়েছিল, সেটা উনি সবার মনে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, করতে পেরেছিলেন দেখেই আলটিমেটলি যুদ্ধ অপরাধীদের বিচার সম্ভব হয়েছে। এবং আমি মনে করি এই জন্য আমাদের শুধুমাত্র এই একটা কারণে হলো জাহানারা ইমামকে আমাদের চিরতরে শ্রদ্ধার একটা অনেক বড় আসনে সবাই ওনাকে রাখা উচিত, শুধু ওনার বই লেখার জন্য না, শুধু ওনার ব্যক্তিত্বের জন্য না, ওনার এই রোলটা বাঙালি জাতির আমাদের সবার চিরতরে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখা উচিত।
যদিও তার সেই স্বপ্ন অনেক সফল হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, কিন্তু তাকে কি সেই যথাযোগ্য সম্মান কি আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন?
অবশ্যই মনে করি না, কারণ বাংলাদেশে রাষ্ট্রেতে যারা ক্ষমতায় থাকে তারা শুধু নিজেদের সম্মানিত করতে ব্যস্ত থাকেন, অন্য মানুষকে সম্মানিত করেন না। জাহানারা ইমামকে সম্মানিত করা হয়নি, তাজউদ্দিন আহমেদকে সম্মানিত করা হয়নি, আমাদের এম এ জে ওসমানীকে সম্মানিত করা হয়নি, ভাসানীকে সম্মানিত করা হয়নি। এটা তো ট্রেন্ড, আমাদের শাসক যেই দলগুলো থাকে তারা নিজেদেরকে ছাড়া, তারা মানে একটা দুইটা পরিবার ছাড়া অন্য কারো কথা তাদের বিবেচনা আসে না, সেটা জাহানারা ইমামের ক্ষেত্রেও সত্যি, অন্যান্য ক্ষেত্রেও সত্যি।
ডক্টর আসিফ নজরুল, আপনি বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন? কারণ আপনি বিদেশি কলেজে অধ্যাপনা করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, তার বদলে আপনি দেশে ফিরে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, কিন্তু আপনি এই পর্যায়েও আপনি দেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন?
আমি দেশকে নিয়ে স্বপ্ন দেখি হচ্ছে প্রত্যাশা করি, যেটা যে জন্য আমাদের দেশে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, প্রকৃত যে চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার মানে হচ্ছে আমার কাছে যে এখানে একটা সুষ্ঠু গণতন্ত্র থাকবে, জনগণের নির্বাচিত সরকার থাকবে, প্রকৃত নির্বাচিত সরকার, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হবে, মানুষের মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, সম্পদের বৈষম্য থাকবে না, কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, এরকম একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে। আমি ঠিক সেরকম একটা বাংলাদেশই চাই।
ডক্টর আসিফ নজরুল, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, নির্বাচন নিয়ে সাধারণ আমেরিকানদের মধ্যে ব্যাপক উত্তেজনা না থাকলেও রাজনীতি সংশ্লিষ্টরা কাজ করে চলেছেন নির্বাচনকে সামনে রেখে। কেমন হবে নির্বাচন, কয়েকজনের সঙ্গে কথা বলে শোনাচ্ছেন সেলিম হোসেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সমাবেশে নির্বাচনকে সামনে রেখেই খানিকটা জোরে সোরেই তাঁর সরকারের সাফল্যের কথা বলছেন। দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি বেড়েছে, নতুন নতুন চাকরির সংস্থান হয়েছে, শিল্প উৎপাদন বেড়েছে, এসব বলছেন জনগণের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ করে অর্থনীতির গতি বৃদ্ধি পাওয়ার বিষয়টি মধ্যবর্তী নির্বাচনে কি কোনো প্রভাব ফেলবে কি না, কী প্রভাব ফেলবে তা নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন রয়েছে। সম্প্রতি ভয়েস অফ আমেরিকা আমাদের সহকর্মী র্যামন টেইলর ওহাইওতে এ নিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। কয়েক বছর আগে যে অর্থনৈতিক মন্দা হয়েছিল সে সময় ওহাইও রাজ্যে 100,000-এরও বেশি মানুষ বেকার হয়েছিলেন, বিশেষ করে উৎপাদনমুখী খাতের লোকেরা। 2016 সালের নির্বাচনে তার ব্যাপক প্রভাব পড়েছিল। ওহাইওবাসীরা এককভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ওহাইওর উৎপাদনমুখী খাত ঘুরে দাঁড়িয়েছে। অ্যাসপায়ারিং ইন্ডাস্ট্রিয়াল মেইনটেন্যান্স টেকনিশিয়ান মার্কাস ওডমস এ প্রসঙ্গে কথা বলেছেন র্যামন টেইলরের সঙ্গে।
Just a growing economy. And wherever they start back 4 years ago or 8 years ago, it's just heading in the right direction.
তিনি বলেছেন অর্থনীতির গতি বেড়েই চলেছে, 4 বছর না 8 বছর সেটি বিষয় নয়, বড় কথা হলো এটি সঠিক দিকে যাচ্ছে। মার্কাস অডম সম্প্রতি নর্থ ওয়েস্ট স্টেট কমিউনিটি কলেজের অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ট্রেনিং সেন্টার থেকে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন মেইনটেন্যান্সের ডিগ্রি শেষ করেছেন, আর তার এই বিষয়টি এখন খুব চাহিদাপূর্ণ। সকল কলকারখানায় এখন অটোমেশন চালু হচ্ছে, যার ফলে চাকরির বাজার খুবই ভালো এই বিষয়টিতে। একই কলেজের ট্রেনিং কোঅর্ডিনেটর হচ্ছেন তামি নরিস, তার মত হচ্ছে
Just because your parents worked at a factory or site doesn't necessarily mean you're going to get a job there too. There's much less unskilled labor than we've had in the past. The factories are
আপনার বাবা বা মা কোন ফ্যাক্টরিতে কাজ করে আর সেখানে কাজ করে বলে আপনিও যে সেখানে চাকরি পাবেন বিষয়টি তেমন নয়। আগে এমন হতো, আগে দক্ষ কর্মীর অভাব ছিল বলে তা হতো, কিন্তু এখন ফ্যাক্টরিগুলোতে রোবোটিক্স রয়েছে, অটোমেশন রয়েছে, উচ্চ প্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি রয়েছে, ফলে চাকরি পেতে অবশ্যই দক্ষ কর্মী হতে হবে। এর ফলে বয়স্ক মানুষেরা চাকরি হারাচ্ছে, তাদের বাজার খাটো হচ্ছে চাকরির। ওহাইওর টলিডো শহরের বেকারত্বের হার যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু জাতীয় হারের তুলনায় বেশি। এ প্রসঙ্গে কথা বলছিলেন টলিডো রিজিওনাল চেম্বার অফ কমার্সের সিইও এবং প্রেসিডেন্ট ওয়েন্ডি গ্র্যামজা রেমন টেইলরের সঙ্গে।
It's all about getting those new skills and talents, and we feel like when we have 5% or lower of unemployment, everybody who wants to be in the workforce.
তিনি বলছিলেন এখন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে দক্ষতা এবং মেধার। টলিডোতে কম বেশি 5% মতো বেকারত্বের হার এখন। বেকাররা চাকরি খুঁজছেন, যদি তারা কাজ না পায় তাহলে বুঝতে হবে যে তাদের দক্ষতা এবং মেধার কমতি রয়েছে। 2016 সালের নির্বাচনে টলিডো শহরের ভোটাররা ডেমোক্রেট প্রার্থীদের সমর্থন করেছিলেন, আর গ্রামের লোকজন ওহায়োর, বিশেষ করে উত্তর পশ্চিম ওহায়োর বিভিন্ন কাউন্টিগুলোর লোকজন ভোট দিয়েছিলেন রিপাবলিকান দলের প্রার্থীকে। ফলে ওই সব অঞ্চলে সেই ভোটের ফলাফল প্রতিফলিত হয়েছে, সেখানে উৎপাদন খাতে কাজকর্ম হয়েছে, কারখানাগুলো সচল হয়েছে, অর্থনীতি এখন চাঙ্গা আগের চেয়ে অনেক বেশি। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ রয়েছে, যে আশঙ্কা রয়েছে, তার প্রভাবে অর্থনীতি কতটা মজবুত থাকে দীর্ঘ সময় ধরে তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করছেন ভোটে অর্থনীতির বিষয়টিতে তেমন আসে যায় না। যেমন রেমন টেইলরের নেয়া এই টলিডো শহরের সাবেক কারখানা কর্মী ব্র্যান্ডি কর্ডউইনের বক্তব্য।
What is my one vote going to do? Back then it was who's going to be the president that's going to help build our country? Who's going to be the president who helps get us back to where?
ব্র্যান্ডি বলছিলেন আমার একটি ভোটে কি আসে যায়। আগে ভোটের ফলাফলে কিছু এসে যেত, কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এখন সেটাই হচ্ছে আসল বিষয়, তার উপরে নির্ভর করছে আমাদের দেশের অর্থনীতি কিভাবে তিনি পরিবর্তিত করেন, উন্নয়ন ঘটান। এ নিয়ে আমি দুজন বাংলাদেশি আমেরিকানের সঙ্গে কথা বলেছি। কথা বলছি এখন নিউ ইয়র্কে বসবাসকারী মুন্সি আহাদ জামানের সঙ্গে।
আমি মুন্সি আহাদ জামান, আমি নিউ ইয়র্কে থাকি। আমি মনে করি যে আসলে বর্তমানে আমেরিকার অর্থনীতি বলে আর এই 2018 সালে কিছু নেই, এটা এখন গ্লোবাল ইকোনমি এবং ওভারঅল ইনক্লুডিং আমি বলবো যে আমাদের তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশগুলোরও অর্থনৈতিক অবস্থা চাঙ্গা। তারপরেও অবশ্যই অর্থনীতি একটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, কিন্তু কতটা এই মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার অর্থনীতি প্রভাব ফেলবে তার চাইতে আমার কাছে মনে হয় বেশি প্রভাব ফেলবে বর্তমানে এই সুপ্রিম কোর্টের জাস্টিস নিয়োগকে কেন্দ্র করে। মহিলা ভোটাররা, তারা অত্যন্ত সচেতন, তারা অত্যন্ত সংঘবদ্ধ। অ্যারিজোনার মতো জায়গাতে সেখানে সবাই প্রোটেস্ট করছে। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ার, আমি গতকাল রাতে ম্যানহাটনে গিয়েছিলাম, ট্রাম্প টাওয়ারের সামনে কয়েকশো নারী পুরুষের সমাবেশ, তারা এই নিয়োগ বিরোধী আন্দোলনেরত। তো অর্থনৈতিক চাইতে রাজনৈতিক প্রভাবই মধ্যবর্তী নির্বাচনে বেশি প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে।
নিউ জার্সির আটলান্টিক সিটিতে বসবাস করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশি আমেরিকান শাহিন, তিনি এ বিষয় নিয়ে বলছিলেন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন, আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি এখানে। তো আমি একজন সাধারণ আমেরিকান হিসাবে আমার যে মন্তব্য সেটা হচ্ছে আজকের যে অর্থনৈতিক ধারাবাহিকতা এটা একদিনে বা দুই বছরে হয় নাই, কারণ বিগত যে সরকার ছিল ডেমোক্রেট সরকার, সে সরকারের একটা সুফলেরও একটা ধারাবাহিকতা। তো আমরা সকলেই জানি যে এখন যিনি প্রেসিডেন্ট আছেন উনি একজন বিজনেসম্যান। তো আমি মনে করি উনি ট্রাই করতেছেন আমাদের এই আমেরিকার যে অর্থনৈতিক মন্দা ছিল সেটাকে কাটিয়ে ওঠার জন্য, এবং বিগত সরকারের হাত ধরে এবং উনি ওটা একটা সফলতাও এনেছেন। তো এই মধ্যবর্তী নির্বাচনে এটা একটা বিরাট এফেক্ট হবে, কারণ বর্তমান সরকার, রিপাবলিকান সরকার, এদেশের অর্থনীতিটাকে আমার মনে হয় টেনে এনেছেন একটা ভালো অবস্থানে। তো এখানে বিরাট একটা প্রভাব পড়বে বলে আমি মনে করি।
আর কোনো বিষয় কি প্রভাব ফেলবে এই মধ্যবর্তী নির্বাচনে?
অবশ্যই, কারণ ট্রাম্প সরকার, এই রিপাবলিকান সরকার, আপনারা জানেন যে এই ক্ষমতা আসার পর বিভিন্ন দিকে বিশেষ করে ইমিগ্রেশনের উপর একটা বিরাট একটা একটা তাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল, এবং যে আমাদের এই মুসলিম ব্যান্ড, বিভিন্ন মুসলিম কান্ট্রির উপর একটা নিষেধাজ্ঞা ছিল। তো যখন এখানে মধ্যবর্তী নির্বাচন হবে, তারা একটা যে অবস্থানে আছে সে অবস্থান থেকে তাদেরকে সরে যেতে হবে, একটা এলোমেলো অবস্থানে আসবে। তো সেই প্রেক্ষিতে আমাদের দেশের সার্বিক একটা অবস্থা নড়বড় অবস্থা, সেক্ষেত্রে অবশ্যই একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকাকেও ধন্যবাদ জানাচ্ছি।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন তিনি সবচেয়ে বেশি চাকরির সৃষ্টি করেছেন, তিনি অচিরেই ওহাইও সফর করবেন এবং রিপাবলিকান প্রার্থীর জন্য নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট চাইবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
পশুদের সাহায্য নিয়ে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ মানুষের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা যেমন হৃদরোগ, ক্যান্সার অথবা মানসিক নানা ধরনের সমস্যার মোকাবেলা করতে পশুদের সাহায্য নেওয়া কিন্তু ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে। এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ফেইথ ল্যাপিডাসের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
পশুদের মধ্যে কুকুরকেই প্রধানত ব্যবহার করা হতো, আজকাল কিন্তু এই চিকিৎসা ব্যবস্থায় অন্যান্য প্রাণীদের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে যে আপনি যদি কুকুর পোষেন তাহলে আপনার অনেক সময় খুব ভালো লাগে। এই যে অনুভূতি, সেটির জন্য কিন্তু দায়ী হলো একটি হরমোন, তার নাম হলো অক্সিটোসিন। এটি শরীর থেকে নির্গত হয় এবং এই হরমোন আপনার রক্তচাপ কমাতে সাহায্য করে ও আপনাকে নানা ধরনের দুশ্চিন্তা মুক্ত করে থাকে। ব্রাশ দিয়ে গাধার গায়ের লোম আপনি আঁচড়াতে থাকেন তাহলেও কিন্তু এই ধরনের একটা অনুভূতি আপনি পেতে পারেন। গাধারা যেসব পার্কে বিচরণ করে থাকে সেরকমই একটি পার্কে ভ্রমণ করতে যান মিস্টার থমাস কসবম। তিনি বলেন যে এটি আমাকে অনেক শান্তি দেয় এবং আমি এখানে এসে অনেক দুশ্চিন্তামুক্ত হয়ে মানসিক প্রশান্তি পাই। স্টিভ স্টিয়ার্ট হলেন গিয়ে গাধাদের এই যে পার্ক তার মালিক। তিনি বলেন যে
They're great stress sponges. You can sit down in here and you know escape your office life, your urban life. We get a lot of people come up from the city, travel long distances. And when they come out, you can just see the stress melting away.
এটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য। এই জায়গাটি অর্থাৎ এই ডঙ্কি পার্ক আপনার দুশ্চিন্তা দূর করার এক মোক্ষম উপায়। এখানে এসে আপনি যদি শুধু বসেও থাকেন তাহলেও কিন্তু আপনি আপনার অফিসের কর্মব্যস্ত জীবনের, শহুরে জীবনের বিভিন্ন সমস্যার কথা একেবারেই ভুলে যাবেন। তিনি আরো বলেন যে আমরা দেখি যে শহর থেকে দূর দূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে অনেক পথ পরিভ্রমণ করে এখানে মানুষ তাদের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটাতে আসে। নিউ ইয়র্ক রাজ্যের উত্তরে অবস্থিত এই অলাভজনক পার্ক 9টি ছোট গাধা, 2টি পূর্ণ আকারের অর্থাৎ বড় গাধা এবং গাধা ও জেব্রার মিশ্রণে তৈরি নতুন একটি প্রজাতি যার নাম হলো জংকি, সবাই মিলে কিন্তু এই পার্কে থাকে। মানসিকভাবে সুস্থ নয় অথবা বয়সের সঙ্গে সঙ্গে যেসব মানুষের মস্তিষ্কের পূর্ণাঙ্গ বিকাশ হয় না সেই সব রোগীদের জন্য তৈরি একটি সংগঠন এই পার্কটিকে তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য ব্যবহার করে থাকে। এই পার্ক সংস্থাটি পশুগুলির যথেষ্ট সেবা যত্ন করে, তাদেরকে বিভিন্ন ধরনের বিপদসংকুল প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে এবং সবশেষে তাদের খাদ্য হিসেবে খড় খাওয়ানো হয়। বিশ্বের অধিকাংশ দেশেই কিন্তু গাধা নামের এই প্রাণীটিকে সাধারণত মানুষের মালপত্র পরিবহনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তবে এই যে বিভিন্ন ধরনের মানুষ যারা তাদের সান্নিধ্যে এসে নিজেদের মনের হতাশা, দুশ্চিন্তা, ক্লান্তি সব কিছু ভুলে যেতে পারে, সেই সব মানুষ যাতে আরও বেশি করে মনে প্রশান্তি পায়, আমাদের উচিত গাধা নামের এই প্রাণীটিকে সেই সব কাজেও ব্যবহার করা।
বাংলাদেশের সুপরিচিত সংগীত শিল্পী ফাতেমাতু জোহরা সম্প্রতি ওয়াশিংটনে নজরুল সম্মেলনে অংশ নেন। সে সময় তার সাথে কথা বলেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন শিল্পী। সেই 70-এর দশক থেকে এ নাগাদ তিনি এখনও সক্রিয়ভাবে গান করছেন টেলিভিশনে, বেতারে, মঞ্চে, সবখানে। এই শিল্পীর জন্ম হয়েছিল বগুড়ায় এবং শৈশব কৈশোর কেটেছে বগুড়া জয়পুরহাট অঞ্চলে, এবং পরবর্তীতে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করবার মধ্য দিয়ে সেই ষাটের দশকের মাঝামাঝি সময়ে তার গান করার প্রকাশ্যে গান করার অভিজ্ঞতাটি শুরু হয়েছিল। পরবর্তীকালে 75 সালে তিনি বাংলাদেশ বেতারে গান করতে শুরু করেন এবং 77 সাল থেকে বিটিভিতে গান করতে শুরু করেন। আমাদের আজকের অতিথির নাম ফাতেমাতুজ জোহরা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
কেমন আছেন আপনি?
ভালো আছি ইনশাআল্লাহ।
আপনি এই ভয়েস অফ আমেরিকাতে বা এই ওয়াশিংটন ডিসিতে শেষ এসেছিলেন আজকে থেকে প্রায় 22 বছর আগে।
হ্যাঁ, 22 বছর আগে, ঠিক।
অনেকদিন পর আবার আপনি আসলেন, কেমন লাগছে এখানে?
আমার খুব ভালো লাগছে। তখন আমি এসে একবার এখানে প্রোগ্রাম করেছিলাম, তো তখনই ভালো লেগেছিল আমার। সবার আন্তরিকতা এবং জানার যে ইচ্ছা, আমাকে প্রশ্ন করা বা কথা বলার ইচ্ছা, ভালো লেগেছিলো খুব। সেই স্মৃতিটুকু মনে ছিল আমার, আবার এতদিন পরে আসা হলো।
এত বছর ধরে আপনি কিভাবে এত চমৎকার গেয়ে যাচ্ছেন, এইটার রহস্যটা কি?
এটা এটা রহস্য না, আসলে এটাই হওয়া উচিত। অনেক হয় কি, চর্চার জন্য এটা ঠিক থাকে গলাটা, আর এটা ও যে কাদম্বরী দেবী যেন মরিয়া প্রমাণ করলো তিনি মরেননি, ঠিক এটাও সেই এক অবস্থা যে শিল্পী মরার আগে বা শিল্পীর ক্ষয়ে যাওয়ার আগেই লোকজন তাকে মেরে ফেলে, অর্থাৎ লোকজন তাকে বলে দেয় যে গলা ভালো নাই। এটা কিন্তু এক ধরনের অপপ্রচার বলবো একজন শিল্পী সম্বন্ধে, হয়তো বলে যে না এখন তো গাইতে পারে না, উনি তো এখন মানে যে কারো কথা সিনিয়র কেউ হলে বলছে কেন তো বুড়ো হয়ে গেছে এখন গাইতে পারে না, এই কথাটা এই বাক্যটা আমাকে এত কষ্ট দেয়। আমার সঙ্গে কথা বলতে গিয়ে অনেকে হয়তো অন্য আর্টিস্টের কথা বলছেন যে এখন তো মানে বুড়ো হয়ে গেছে গাইতে পারে না, একজন শিল্পী কিন্তু চিরন্তন, তিনি কিন্তু চিরন্তন, তা তিনি মরে গেছেন বা তিনি গাইতে পারেন এই কথাটা আরেকজন অর্বাচীনের পক্ষে বলাটা কোনোভাবে শোভন নয়।
আপনি যে এত স্পষ্ট করে এই কথাটা বললেন, এটা কিন্তু অনেকেই এত স্পষ্ট করে বলেন না, বলতে পারেন না, এই কথাটা বলা খুব জরুরি ছিল, কারণ এটা মনে হয় আমাদের দেশের এক ধরনের একটা বদভ্যেস যে আমরা কোনো শিল্পীকে একটা বয়সের পর হয়তো
একটা বয়সের পর না, তখন যে বলছেন মানে যিনি বলছেন তার ইচ্ছা, এটা না জেনে অজ্ঞতার সঙ্গে তিনি বলছেন, না যে কোনো শিল্পী হয়তো কিছুদিন দেখছেন না বা তিনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ঠিক গাচ্ছেন না, সেটা একটা ভালো কথা, একটা শোভনভাবে একটা কথা বলা উচিত।
চমৎকার বলেছেন। আপনার গান শৈশব থেকেই নিশ্চয়ই শুরু হয়েছিল এবং আপনি জয়পুরহাট অঞ্চলে যখন বড় হয়েছেন ও আপনার ওস্তাদজি ছিলেন হাবিবুর রহমান সাথী ভাই, পরবর্তীকালে ওস্তাদ মিঠুন দে আপনার ওস্তাদ ছিলেন, আপনার বাবা ছিলেন চিকিৎসক এবং তিনি রবীন্দ্রসঙ্গীত করতেন
শখ করে,
অথচ আপনি নজরুল সঙ্গীতে আসলেন কেন?
আমার আব্বার নাম ডক্টর সৈয়দ ফরিদুদ্দিন, তো আব্বা তার প্যাশন ছিল গান করা এবং রবীন্দ্রসঙ্গীত গাইতেন সবসময়, ছোট্টবেলা থেকে অনেক গান শুনতাম, অনেক সময় অনেক গানের অর্থ বুঝতাম না, বলতাম আব্বা এর গানটা মা এটা কী অর্থ এটা, আব্বা সেটা আমাকে বুঝিয়ে দিতেন বলতেন, বা এত ছোটো বয়সে বুঝে বলার কোনো সুযোগ নেই, তো এইটা শুনে শুনে একটু যখন বড় হলাম তখন গান শেখা শুরু করলাম 5-6 তখন আব্বা আমাকে বললাম তুই কিন্তু কোনোদিনও নজরুলের গান ছাড়া অন্য কোনো গান করবি না মা, বলছি কেন, বলছি নজরুলের গান তোর গলায় খুব স্যুট করে, বলছি না আমি রবীন্দ্রসঙ্গীত করবো, আব্বা যে গায় তা শুনে শুনে, বলছে না তুই নজরুল গানই করবি এবং তুই তোর গলার যে বৈশিষ্ট্য সেটা তুই নজরুল গানের মধ্যে তুই অ্যাপ্লাই করতে পারবি, তো তো এটাকে নষ্ট করিস না অন্য কোনো গান করে। তারপরে আরও বড় হওয়ার পরে বুঝলাম যে আব্বা আমাকে বলেছিল নজরুলের গান করার জন্যে, আমারও নেশা হয়ে গেল নজরুল গান শেখার জন্যে। ব্যাস।
আপনি আপনার বাবা রবীন্দ্রসঙ্গীত করতেন, আমরা কি আজকে আপনার কণ্ঠে একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি?
হ্যাঁ অবশ্যই শোনাব। প্রমোদে ঢালিয়া দেনু মন তবু প্রাণ কেন কাঁদে রে, প্রমোদে ঢালিয়া দেনু মন চারিদিকে হাসি রাশি, চারিদিকে হাসি রাশি তো প্রাণ কেন কাঁদে রে, প্রমোদে ঢালি চালিয়া দিনু। আমি অনেক আমার অনেক লেখার মধ্যে আমি এই লাইনগুলো জুড়ে দিয়েছি যে এত কিছু হচ্ছে পৃথিবীতে, এত কিছু করছি আমি, প্রমদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে, আমি জানি না এর উত্তর কোথায়। আজকেও কথা প্রসঙ্গে আপনার এই গানটা করা হয়ে গেল। হে মনি হারাম নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এই মনি হারাম নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রায় মন লাগে না কাজে, এ মনি হারাম নাহি সাজে।
চমৎকার। আসলে আমার মনে হচ্ছিল যদি আমি আগে থেকে না জানতাম যে আপনি নজরুল সঙ্গীত করেন, আমি হয়তো ভেবে নিতাম যে আপনি রবীন্দ্রসঙ্গীতই করেন।
তাই
আপনার সাথে কথা হচ্ছিল নজরুলকে নিয়ে, আপনি বলছিলেন যে নজরুলকে নিয়ে আপনার লেখা বইও আছে নজরুলের সঙ্গীত সম্পর্কে, এবং আপনি বলছিলেন যে বাংলাদেশের জাতীয় কবি নজরুল, নজরুলকে আমরা এখনও খুঁজেই পাচ্ছি না, স্পর্শ করতে পারছি না, কেন?
এটা আমার আমার মন থেকে সবসময় হয় যে আমরা ওনাকে এখনো ছুঁতে পারিনি।
নজরুল সাম্যের কথা বলেছেন চিরকাল,
মানুষের কথা বলেছেন,
বিশ্বাস করেছেন, চর্চা করেছেন,
চর্চা করেছেন,
ধর্মে ধর্মে যে সহিংসতা তার বিরুদ্ধে কথা বলেছেন, জাত পাতের বিরুদ্ধে কথা বলেছেন, এই সবগুলো জিনিস কিন্তু বাঙালিকে এখনো আঁকড়ে আছে। তাহলে আমরা নজরুলকে কোথায় ধারণ করছি? নজরুল তো আমাদের চর্চায়, জীবন চর্চায় নেই, আছে কি?
না, কেউ চাইছি কেউ হয়তো চাইছি না, বিভেদ সৃষ্টি করছে আমরাই। যিনি সাম্যের কথা বলেছেন, যিনি মানুষের কথা বলেছেন, সেই মানুষ আমরা সাম্যের কথা ভাবতে গিয়ে একটা অসাম্য তৈরি করছি, অসাম্যতা তৈরি করছি প্রত্যেক মুহূর্তেই, মুখে মুখে বলছি কিন্তু কাজে কামে তাকে আমাদের থেকে অনেক দূরত্বে রেখেছি।
আপনার শিল্পী জীবনের দীর্ঘায়ু কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। নজরুলের একটি বিরহের গান দিয়ে আমরা আজকে আমাদের এই সাক্ষাৎকার শেষ করব।
ঠিক আছে,
কিন্তু আমাদের এই স্টুডিওতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ। আর বসবের মেরকেতে আসতে কার না ইচ্ছে করে, আমার আশা হলো অনেক ভালো লাগছে। আপনার সবাইকে অনেক ধন্যবাদ জানাই।
গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, কার স্মৃতি বুকে পাশানে মতো ভার হয়ে যেন থাকে, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি।
কঙ্গোতে মারাত্মক ইবোলা ভাইরাসের বিস্তার অব্যাহত রয়েছে, যে রোগ সংক্রমণে সেখানে এযাবৎ 42 জনের জীবন কেড়ে নিয়েছে। এই রোগের প্রাদুর্ভাব থামাতে পরীক্ষামূলকভাবে 5 ধরনের চিকিৎসা শুরু করা হয়েছে, যদিও প্রায় সবগুলি চিকিৎসাই নিরাপদ, তবে বিজ্ঞানীরা এখনও জানেন না কতটুকু তা সফল হবে। ভয়েস অব আমেরিকার ক্যারল পিয়ারসনের রিপোর্ট শোনাচ্ছেন ইজাজ বিন হোসেন।
1995 সালে এবোলা রোগে আক্রান্ত একজন রোগী অলৌকিকভাবে বেঁচে যান।
চিকিৎসকেরা রক্ত পরীক্ষার পরে দেখতে পান যে সুস্থ হবার পরেও এই রোগীর রক্তে এই রোগের বিরুদ্ধে লড়বার মতো অ্যান্টিবডি বা বিশেষ প্রোটিন রয়েছে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সংস্থা বেঁচে যাওয়া এই রোগীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। তারপর তার রক্তের সেলগুলি যা সফলভাবে তাকে ইবোলামুক্ত করেছে সেই সেলগুলিকে ক্লোন করে তা সংরক্ষণ করা হয়। 5 দিনের মধ্যে এবোলায় আক্রান্ত হওয়া এমন প্রাণীদের দেহে এই কোষ স্থাপন করে বিজ্ঞানীরা দেখেছেন যে আক্রান্ত প্রাণীগুলি অসুস্থ হয়ে পড়েনি। একটি অ্যান্টিবডি বা প্রোটিন থেকে জন্মানো এই সেলকে বলা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। একক সেল থেকে উৎপাদিত এই বিশেষ মনোক্লোনাল অ্যান্টিবডি বা MAB114 সেলই এখন কঙ্গোতে এই রোগে আক্রান্ত 5 জনের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। দি ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস সেন্টারের প্রধান ডক্টর অ্যান্থনি ফৌচি বলেন, প্রাণীদের উপর তা সফল হওয়ায় এটা প্রমাণিত হয় না যে মানুষের বেলায়ও তা তেমনিভাবে সফল হবে। ডক্টর ফৌচি:
We cannot say whether it has shown any benefit because we don't have anything to compare it with.
এর উপকারিতা সম্পর্কে আমরা এখনো কিছু বলতে পারছি না, কারণ তুলনা করার মতো তথ্য আমাদের হাতে নেই। সমবেদনার ভিত্তিতে এবং মানবতার খাতিরে এই বিশেষ অ্যান্টিবডি বা প্রোটিন প্রয়োগ করা হচ্ছে, প্রথমবারের মতো যা ব্যবহৃত হচ্ছে সক্রিয় একটি প্রাদুর্ভাবের বিরুদ্ধে। পশুর দেহে প্রয়োগ ছাড়া মনুষ্য দেহে আরোগ্য লাভে এর ব্যবহার এখনও অবধি হয়নি, তবে বিগত সব পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে একক সেল থেকে উৎপাদিত এই বিশেষ প্রোটিন নিরাপদ। ডক্টর ফৌচি বলেন, জিম্যাপ নামের 3টি অ্যান্টিবডির সমন্বয়ে গঠিত আরও একটি ঔষধ DRC-র ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে। ইবোলা রোগের কার্যকর কোনো চিকিৎসা এখনও অবধি আবিষ্কৃত হয়নি, তবে বিজ্ঞানীরা আশাবাদী যে ইবোলার বিস্তার রোধে বিশেষ ধরনের এই অ্যান্টিবডি হতে পারে চিকিৎসার সর্বোত্তম পন্থা।
আর বাজনা শুনেই বুঝতে পারছেন এখন শুরু হচ্ছে চিঠিপত্রের আসর। মিতালি:
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহেরা, অতি সম্প্রতি ঢাকায় আমাদের 2 দিনের কর্মশালা ছিল, একটি প্রশিক্ষণ RTV এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে। সেখানে আমাদের নতুন মার্কেটিং ডিরেক্টর তিনি গিয়েছিলেন, আর আমাদের সরকার কবিরুদ্দিন ভাই তিনিও ছিলেন সেখানে। এবং 2 দিনের কর্মশালার বাইরেও 2য় দিনের যখন কর্মশালাটি শেষ হলো, তারপরে কিন্তু শ্রোতা বন্ধুদের একটি সম্মেলন সেখানে সংক্ষিপ্ত পরিসরে হয়েছিল। তো সেখানে ছিলেন আমাদের অনেক দিনের শ্রোতা মাসুম বিল্লা। মাসুম, আপনি লাইনে আছেন?
আসসালামু আলাইকুম, আমি লাইনে আছি, সবাইকে শুভেচ্ছা।
মাসুম, আপনি আসলে কোন এলাকার, কোথা থেকে আপনি ফ্যান ক্লাব ইয়ে করেন? আগে তো আপনাকে দোহাতে পেতাম আমরা।
হ্যাঁ, আমি বাংলাদেশের গাজীপুর জেলাতে আছি। আমি ঢাকা উত্তর, ঢাকা নর্থ এলাকায় আমি ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের সভাপতিত্ব করতেছি এবং গাজীপুর মহানগরের সভাপতি দায়িত্বে আছি।
মাসুম বিল্লা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো ঢাকায় শ্রোতা সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেখানকার কিছু ঘটনা কি হলো, কি করলেন আপনারা, কাদের সঙ্গে দেখা হলো, বিস্তারিত আমাদের বলবেন?
শ্রোতাদের সাথে দেখা হলো,
বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী, বগুড়া সহ বিভিন্ন জেলা এবং মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত হয়েছিল প্রায় শতাধিক। এখানে আমরা আলোচনায় অংশগ্রহণ করলাম। সরকার কবিরুদ্দিন সাহেব আসছিলেন এবং ভয়েস অফ আমেরিকার বিজনেস ডেভেলপমেন্টের অন্যতম এক কর্মকর্তা মাহমুদ সালমান কথা বিনিময় হলো। উনি আমাদের এই ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব এর বিষয়ে আমাদের কর্মসূচি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করলেন। তখন আমরা তাকে জানাইলাম যে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসছি। তাদেরকে ফুলের তোড়া দিয়ে আমরা প্রথমে শুভেচ্ছা জানাই এবং তারাও আমাদের কাছে বিভিন্ন তথ্য জানতে চাইলো যে আমরা কিভাবে এই সঙ্গের সাথে যুক্ত হলাম। তখন আমরা বললাম, আমরা প্রথম থেকেই রেডিওর সাথে সম্পৃক্ত ছিলাম, এখন আরো উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ফেসবুকের সাথে লিংক হয়ে আমরা ফেসবুকের মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সংবাদ আমরা শুনি। সেই হিসাবে আমরা এখানে ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব করি, শ্রোতা সংঘ তৈরি করি, আমরা সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করি,
মাসুম, আপনি এই যে জানালেন, কিন্তু অন্য শ্রোতাদের সাথে তো দেখা হলো, তাদের সাথে যে মত বিনিময় হলো সে বিষয়ে জানতে চাই। আমি জানি যে আপনি হয়তো ও আপনার এলাকায় কিছু কাজ করেন, সমাজ কল্যাণমূলক কিছু কাজ করেন, তো অন্য শ্রোতাদের কাছ থেকে কি জানতে পারলেন?
অন্য চট্টগ্রাম থেকে আসলেন, সিলেট থেকে আসলেন, তারা প্রায় 30-40 বছর যাবত এই ফ্যান ক্লাবের সাথে যুক্ত। তারা সেটা মনের কথা ব্যক্ত করেন, তারা ওই দুর্যোগে ত্রাণ বিতরণ করেছেন, স্যালাইন বিতরণ করেছেন, বিভিন্ন খাদ্য কর্মসূচির মধ্যে এখন বর্তমান যে চট্টগ্রামে যে সমস্যা, যেটা ওই রোহিঙ্গা সমস্যা, সেই রোহিঙ্গা সমস্যাতে এই ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাব যৌথভাবে সহযোগিতা করতেছে, ওখানে ভলেন্টিয়ার হিসাবে কাজ করতেছে, তারা ত্রাণ দিতেছে, এখন তারা এই কর্মসূচির সাথে যুক্ত আছে চট্টগ্রাম বিভাগের লোকজন সেটা আমাদেরকে জানাইছে, এবং এই ডিরেক্টর মাহমুদ,
যাই হোক, হ্যাঁ, তো উনি তো গিয়েছিলেন, তার নতুন অভিজ্ঞতা হলো তো বটেই, কিন্তু আপনার নিজের এই যে অন্য শ্রোতাদের সাথে যে দেখা হলো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, খুব সংক্ষেপে যদি বলেন।
হ্যাঁ, আমি সবসময় যাওয়ার সুযোগ পাই না, এবারই এই বড় পরিসরে আমার কাছে যা মনে হলো গেলাম। এর আগে একবার আপনি আসছিলেন জাতীয় প্রেস ক্লাবে, এই শ্রোতা সংঘের সাথে বসছিলেন, তখন আপনার সাথে দেখা হয়েছিল, এবার আবার এই যাওয়ার সুযোগ হয়েছিল আমার, গেলাম, খুব ভালো লাগলো। এখানে আমি অনেকের সাথে পরিচিত হলাম, বিভিন্ন জেলা থেকে আগত আমার আমার মতো অন্য ফ্রেন্ড ক্লাবের সদস্যদের সাথে কথা বিনিময় করলাম, তারা খুব মনে প্রতিক্রিয়া ব্যক্ত করলো যে আমরা সবাই সবাইকে নামে চিনি, আজকে বাস্তবে দেখলাম,
কারণ
আমেরিকা ফ্রেন্ড ক্লাবের শ্রোতার সঙ্গে আলোচনা হয়, ওইসব আলোচনায় আপনারা প্রকাশ করেন, আমাদের বিভিন্ন কথা তথ্য সংগ্রহ করেন, সেইসব একজন আরেকজনকে নামে চিনি, আর তাদেরকে
রেডিওর মাধ্যমে যাদের কণ্ঠ শুনে থাকেন যে শ্রোতাদের, তাদের সঙ্গেও আপনার দেখা হয়েছে।
শ্রোতাদের আমরা জানিয়ে দিই যে তারা যদি টেলিফোন নাম্বার আমাদের পাঠান, তাহলে আমরা কিন্তু প্রত্যেক মিতালির আসরেই কোনো না কোনো শ্রোতার সঙ্গে আমরা আলাপচারিতার একটা সুযোগ পাবো।
এবং মাহমুদ সালমান সাহেব আমাদের কাছে একটি বিষয় পরামর্শ চাইলেন, যে এটা আরো কিভাবে আরো শক্তিশালী এবং কিভাবে আপনাদের সার্বিক সহযোগিতা করা যায়, তখন আমরা তাদের কাছে প্রস্তাব রাখলাম যে ব্রডকাস্টিং আগের থেকে এখন অনেক উন্নত, আমরা আগে রেডিওতে সঠিক শব্দ পেতাম না, এখন ডিজিটাল হওয়ার কারণে আমরা আপনাদের শব্দগুলা পরিষ্কার শুনতে পাই, সেই সুবাদে আমরা এই ফ্যান ক্লাবটাকে যদি আপনাদের আরেকটু সহযোগিতা পাই, আমরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবো, যেমন আমরা ইতিপূর্বে বাল্য বিবাহ প্রতিরোধ করেছি, বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছি, দুর্যোগে ত্রাণ দিয়েছি, বর্তমানে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবকে আরো প্রসারিত করতেছি। সামনে আমাদের একটি কর্মসূচি আছে, যেমন স্কুল লেভেলের ছাত্রছাত্রীদেরকে, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা গ্রুপে তাদেরকে খেলাধুলা অগ্রসর করেছে, এতে করে মাদক এবং নেশার থেকে মানুষ মুক্ত হবে এবং সেই দিকে দাবিত হবে, শিক্ষা গ্রহণে আরো সুযোগ পাবে। আপনারা ইতিপূর্বে অনেক ধরনের কর্মসূচি নিয়েছেন, আমি মনে করি যদি আরো সামনে কিছু কর্মসূচি এরকম নেওয়া যায়, আমরা ভলেন্টিয়ার হিসেবে আপনাদেরকে সাপোর্ট দেবো। আমরা
খুবই ভালো লাগলো যে আপনারা অত্যন্ত ভালো কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। মাসুম বিল্লাহ, আজকে তো সময় প্রায় শেষ হয়ে এলো,
তো অনেক অনেক ধন্যবাদ মাসুম যোগ দেওয়ার জন্য।
আপনাদেরকে ধন্যবাদ, এবং এই ভয়েস অফ আমেরিকার সবাই কলসি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমাদের সকল ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সামনে আরো কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ, ধন্যবাদ। এরপরের চিঠি একটি ইমেল লিখেছেন ফয়সাল আহমেদ শিপন, ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন।
কি লিখছেন তিনি?
কোটা সংস্কার থেকে বাতিল, এবার কোটার দাবিতে আন্দোলন,
ঘরে
ঘরে পক্ষ বিপক্ষ বিভাজিত, আমরা দায় কার লাভ কার।
যাই হোক, আমরা এটা নিয়ে মানে বিস্তারিত আলোচনা করছি, আমাদের আলাপনের আলোচনা করেছি, বিভিন্ন খবরাখবর আমরা বাংলাদেশ থেকে পাচ্ছি, আপনি নিশ্চয় শুনছেন।
এরপরের চিঠিটি লিখেছেন আব্দুল রশিদ, মতিন হাজিবাড়ি, বোবারকান্দি, সুধারাম নোয়াখালী থেকে। দীর্ঘ চিঠি লিখেছেন, তার অংশবিশেষ পড়ছি। লিখেছেন, আপনাদের ক্যালেন্ডার আমার খুব প্রিয় এবং আগামী বছরের ক্যালেন্ডার পাঠালে অত্যন্ত খুশি হব।
অবশ্যই পাঠাবো।
হ্যাঁ, এখনো যদিও হাতে
নভেম্বর মাসে আসবে।
হ্যাঁ, তবে শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পূর্ণ ঠিকানা দিয়ে চিঠি পাঠাতে ভুলবেন না। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন ডাব্লু আনোয়ার, ডিএম ইন্টারন্যাশনাল রেডিও অ্যান্ড টিভি ক্লাব, গ্রিন রোড, ঢাকা থেকে। ভাই, আপনার দীর্ঘ চিঠির অংশবিশেষ পড়ছি। লিখেছেন, ভিওএ বাংলাকে টিভিতে প্রচার না করে বরং এফএম রেডিওর সঙ্গে যুক্ত করে ভয়েস অফ আমেরিকার প্রচার করা যেতে পারে, আর অবশ্যই ঢাকার পোস্ট বক্স আরও ব্যাপকভাবে প্রচার করতে হবে, রেডিও হোক সকল মানুষের সঙ্গী। আমি চাই
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগছে যে শুধু রেডিওর উপরে আপনি জোর দিচ্ছেন। আসলে যুগের সাথে সব কিছু মিলিয়ে আমাদের চলতে হয়, তো চেষ্টা করছি যে আপনার রেডিওর, অবশ্যই আপনি রেডিও শ্রোতা, আপনার বক্তব্য অত্যন্ত সোচ্চার, সে কথা মানতেই হয়, তবে আধুনিক যুগে কিছু তো পরিবর্তন করতেই হয়।
সেই সঙ্গে লিখেছেন, আমি সেই ছোটবেলা থেকেই ভয়েস অফ আমেরিকা শুনছি এবং শুনে আসছি আর আবারও শুনব। আমার পথ চলা ও চিঠি লেখা 1980 সাল থেকে এখনও লিখে যাচ্ছি। আমি চাই ভয়েস অফ আমেরিকা আবার সক্রিয়ভাবে শক্তিশালী হোক, কোনো শ্রোতা দ্বারা প্রভাবিত না হয় বা কোনো শ্রোতাকে দায়িত্ব না দিয়ে ভয়েস অফ আমেরিকা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
সেটা তো অবশ্যই, শ্রোতাদের উপরে আমরা কেন দায়িত্ব দেব। তো আপনার চিঠির জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ। তাহেরা, আজকে কিন্তু আমাদের উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য, আপনাদের পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার পাঠাতে পারেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাসুর, আজ এ পর্যন্তই।
এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
আজ শনিবার যুক্তরাষ্ট্রের সেনেটে সুপ্রিম কোর্টের বিচারক পদের জন্য ব্রেট ক্যাভানর মনোনয়ন অনুমোদন লাভ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে তাঁর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে তাঁর চরিত্র এবং মেজাজ নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিতর্ক চলছিল। সর্বোচ্চ আদালতে ক্যাভানর নিযুক্তি শুক্রবার অনেকটাই নিশ্চিত হয় যখন দুজন গুরুত্বপূর্ণ সেনেট সদস্য রিপাবলিকান সুজান কলিন্স এবং ডেমোক্র্যাট জো মানচিন বলেন যে তারা তার মনোনয়ন অনুমোদনের পক্ষে ভোট দেবেন। লিজা মার্কোভস্কি সম্ভবত একমাত্র সেনেটর যিনি ক্যাভানর অনুমোদনের বিপক্ষে ভোট দেবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এশিয়া সফরের পথে রওনা দেবার সময় গতকাল বলেন তিনি আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়া নেতা কিম জং উনের আগামী শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় হবে সেই বিষয়টি নির্ধারণ করা হবে। এশিয়াতে তাঁর এই সফরের সময় তিনি উত্তর কোরিয়ায় যাবেন এবং সেখানকার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। এটি হবে ওই প্রায় একাকী রাষ্ট্রে তাঁর চতুর্থ সফর। জাপানের পথে যাওয়ার সময় তিনি বলেন যে এর ব্যবস্থাপনার ব্যাপারে কিছু জটিলতা রয়েছে, তবে তিনি আশা প্রকাশ করেন যে কিমের সঙ্গে তাঁর বৈঠকের পর মোটা দাগের একটি তারিখ ও স্থান নির্দিষ্ট করা সম্ভব হবে। এদিকে পম্পেও পূর্ব এশিয়ায় তাঁর তিন দিনের সফরের প্রথম পর্যায়ে এখন টোকিওতে রয়েছেন। তিনি উত্তর কোরিয়ায় তাঁর আসন্ন সফর সম্পর্কে আজ জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে এবং পররাষ্ট্রমন্ত্রী তারও কোনো সঙ্গে বৈঠক করেছেন। পম্পেও বলেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমি যখন পিয়ংইয়ং যাচ্ছি এটা আপনাদের কাছ থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং রাসায়নিক ও জৈব অস্ত্রের ব্যাপারে আমরা যেন অভিন্ন মত পোষণ করি। পম্পেও বলেন, উত্তর কোরিয়া যে জাপানি লোককে অপহরণ করেছে সেই প্রসঙ্গটি তিনি তাদের সামনে তুলে ধরবেন। আবে বলছেন যে তাঁদের মধ্যকার এই আলোচনা বিশ্বের সামনে এই কথাটাই তুলে ধরেছে যে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এখন আগেকার যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি মজবুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পত্নী মেলানিয়া ট্রাম্প মিশরের কায়রোতে গিয়ে আজ পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি এবং তার স্ত্রী এনতিজার। প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শন এবং কায়রোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে থামার পর ফার্স্ট লেডি পিরামিড এবং স্ফিংস দেখতে যাওয়ার কথা। জাতিসংঘ বলছে যে ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চল সুলাবেসিতে গত সপ্তাহের ভূমিকম্প ও সুনামিতে আক্রান্ত প্রায় 191,000 লোকজনের ত্রাণের জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে $5,500,000 সহায়তা চাইছে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জন ড্রাইডেন এবং ফেসবুকে সহায়তা করেছেন সেলিম হোসেন। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা
আমি আনিস আহমেদ,
আমরা দুজনেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.